হবে এবং নিশ্চিতভাবে এই গুহাটি বিশ্বের সর্ববৃহৎ পানি গুহা।
Jambo msikilizaji mpenzi, na tumai kheri wa afya. Karibu tuangazie mbalimbali za bara la miongoni mwa yale tunazungumzia hii leo ni pamoja na Misri na Iran zinataka kusitisha vita mara moja, Afrika ya kushirikisha kupata barabara kabisa. Wiki hii Waislamu na wapenda uhuru duniani kote waliadhimisha kumbukumbu ya miaka 36 tangu kwa rasmia
সর্ববৃহৎ এই পানি গুহা আলী সাদর নিয়ে আজ আর কথা নাই। আজ আমরা আবারও যাব লালজিন সাগরের দিকে। লালজিনে কিছু মৃৎশিল্পের দোকানপাট বা বিক্রয় কেন্দ্র আছে। এগুলোর মধ্যে ফুলদানির পাশাপাশি গৃহসজ্জার জন্য ব্যবহার্য প্লেট বাটি সহ আরো বহু রকমের তৈজসও রয়েছে। এগুলো ঘুরে ফিরে দেখার সুযোগ রয়েছে লালজিন শহরে। ভ্রমণকারীরা এগুলো দেখে নিশ্চয়ই অভিভূত না হয়ে পারেন না। মৃৎপাত্র তৈরির প্রয়োজনীয় মাটি শহরের পার্শ্ববর্তী গ্রাম দাসজেড থেকে সংগ্রহ করা হয়। সেখান থেকে মাটিগুলো নিয়ে কাদা বানানোর জন্য নির্দিষ্ট স্থানে রাখা হয়। মাটির সঙ্গে পানি মিশিয়ে বড় পাত্রে মাখানো বা মিশ্রিত করা হয়। কয়েকটি পর্ব পেরোবার পর পাত্র তৈরির উপযোগী কাদায় পরিণত হয়। মৃৎশিল্প সামগ্রী তৈরির জন্য এক ধরনের চরকা আছে। ওই চরকার সাহায্যে সামান্য একটু কাদা দিয়েই অভিজ্ঞ মৃৎশিল্পীরা খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করে ফেলতে পারেন কাঙ্ক্ষিত পাত্র। এই নিয়ে আজও আমরা খানিকটা কথা বলার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে আছেন, যথারীতি এই প্রত্যাশা রইল। শিল্পের অভিজ্ঞ কুমারদের কথা বলছিলাম। মাটির কাদা দিয়ে চরকার সাহায্যে পাত্র তৈরি করাটা তাদের কাছে তেমন কোনো কঠিন বিষয়ই নয়। কাঁচা মাটির পাত্র তৈরি করে ফেলার পর ওই পাত্রের গায়ে এনামেলস বা চকচকে করার কাজ করা হয়। এনামেলসের কাজটি হল সেই স্ফটিক স্বচ্ছ গ্লাস বা প্রলেপ যা তৈরি হয় বিচিত্র ধাতু অক্সাইড থেকে। তবে এরকম প্রতিটি রঙের জন্যই তাদের নিজস্ব বিশেষ প্রস্তুত প্রণালী রয়েছে। পাত্রগুলোর ডিজাইন ও আঙ্গিক ফেলে প্রত্যেকটিকেই বিশেষ প্রক্রিয়ায় পোড়ানো হয় এবং যথাযথ এনামেলস দিয়ে চকচকে প্রলেপ করা হয়।
يوم النحل وآثاره يكشف الاحتلال الإسرائيلي عن وحشيته بحق الفلسطينيين كبارا كانوا أو صغارا. فالأطفال والمصريين شكلوا على مدار أيام العدوان هدفا حقيقيا للإبادة، إذ لا يخلو يوما من قتلهم أو تجويعهم أو اعتقالهم وترهيبهم. تقارير وأرقام صادمة سحبت عنها الأنروا ومؤسسات أممية أخرى قالت إن 50,000 طفل في غزة قتلوا أو أصيبوا منذ بدء العدوان، ناهيك عن حالات الترويع المتواصلة والمستمرة.
উদাহরণ স্বরূপ বলা যায় লঞ্চিং হিলার এক ধরনের পাত্র আছে, ওই পাত্রের গায়ে একেবারে সলিড এনামেলস দেওয়া হয় এবং পরে পাত্রকে চুলাই পরানো হয়। রান্নার পাত্র বিশেষ করে ঘটির মতো দেখতে যে পাত্রগুলো সেগুলোকে লাল মাটিতে তৈরি করা হয়। এই শ্রেণীর পাত্রের গায়ে এনামেলস এর প্রলেপ দেওয়া হয় না। একইভাবে পানি রাখার পাত্র যেমন কুঁজে কিংবা কলস ধরনের পাত্রগুলোতেও এনামেলস এর প্রলেপ দেওয়া হয় না। তবে যেসব পাত্রে সিরকা মুরব্বা কিংবা ভিনেগার ভেজানো কাঁচা সবজি রাখা হয় সেসব পাত্রে এনামেলস এর প্রলেপ দেওয়া হয়। এই নিয়ে আমরা আরো কথা বলবো খানিক মিউজিক বিরতির পর। সঙ্গে থাকুন।
ومنهم 18% هؤلاء أصيبوا بحالات كثير حالات إعاقات دائمة
سوندرا ফিরে এলাম আবার ইরান প্রবাস আসরে যারা শুরু থেকে আমাদের সঙ্গে ছিলেন এবং যারা এইমাত্র এই আসরে যোগ দিলেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। এখানে একটু বলে নেওয়া যেতে পারে যে মৃৎপাত্র বিষয়ক প্রত্নতাত্ত্বিকেরা মৃৎপাত্রের সন্নিবেশ তৈরিতে গুরুত্ব দিয়েছেন। চারটি বিশেষ গাঠনিক কাঁচ জাতীয় ছিল কিনা তা বের করা যায় এর মাধ্যমে। ইরানের বিভিন্ন প্রত্নস্থান থেকে প্রাপ্ত মৃৎপাত্রের টুকরা থেকে এই জাতীয় প্রায় সব ধরনের নিদর্শন দেখা মিলেছে। এটাই প্রমাণ করে ইরান মৃৎশিল্পের জন্য সেই প্রাচীনকাল থেকেই ব্যাপক সমৃদ্ধ ছিল।
লালজিনের মৃৎশিল্পগুলোর ব্যাপারে একই কথা প্রযোজ্য। বলেছিলাম যে লালজিনের মৃৎশিল্পের জন্য প্রয়োজনীয় মাটি লালজিন থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত দস্তজর্দ নামক সুন্দর গ্রাম থেকেই সংগ্রহ করা হয়। এই দস্তজর্দ গ্রামের মানুষেরা লালজিনের জনগণের মতোই তুর্কি ভাষায় কথা বলে। এই গ্রামের লোকজনের প্রধান প্রধান পেশার মধ্যে রয়েছে কৃষিকাজ, পশুপালন এবং টেইলারিং। খুবই মজার ব্যাপার হলো এই গ্রামে জামা কাপড় সেলাই করার জন্য অনেকটা গার্মেন্টস ফ্যাক্টরির মতোই প্রচুর ফ্যাক্টরি রয়েছে। এগুলোর কারণে দস্তজর্দ গ্রামকে মোটামুটি একটি অর্ধ ম্যানুফ্যাকচারিং শিল্প এলাকার মর্যাদায় উপনীত হয়েছে। এটা একটা গ্রামের জন্য অনেক বড় ব্যাপার, মানে অনেক সম্মান ও মর্যাদার ব্যাপার বলতে হয়। একইভাবে দাহানজের্দ বা দাহানগির্দ নামের কথাও বলা যেতে পারে। এই গ্রাম নিয়ে আমরা কথা বলব একটু মিউজিক শোনার পর। সঙ্গেই থাকুন।
লালজিন শহর থেকে এই গ্রামটি প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত। কৃষিকাজের দিক থেকে এই গ্রামটির অবস্থান উল্লেখ করার মতো, বিশেষ করে যব, ভুট্টা, গোলালু, শসা সহ বাগানে উৎপন্ন শস্য ও বিচিত্র ফল উৎপাদিত হয় এই গ্রামে। দাহানগের গ্রামের আঙ্গুরের সোনা ইরানের সর্বত্র রয়েছে। সোনালি রঙের থোকা থোকা আঙ্গুরের গুচ্ছ যদি দাহানগের্দের আঙ্গুর বাগানে একটা ঝুলন্ত অবস্থায় কেউ দেখতে পায় সত্যি সত্যি অবাক হয়ে যাবে, কিং কর্তব্য বিমান হয়ে যাবে।
চমৎকার এই লালজিন শহরে বেড়াতে গেলে এই মৃৎশিল্প তৈরির ফ্যাক্টরিগুলো ঘুরে ফিরে দেখে আসতে ভুলবেন না নিশ্চয়ই। বিচিত্র রঙের এবং চকচকে চোখ ঝলসানো ডিজাইনের এইসব মৃৎশিল্প ইরানি শিল্পানুরাগীদের অবশ্যই বিমোহিত করবে। যিনি যাবেন একবার তিনি অন্যদেরকেও যেতে বলবেন এই বিষয়ের সঙ্গে পরিচিত হয়ে আসতে, এই প্রত্যাশা করা যেতেই পারে। যারা সঙ্গ দিলেন শ্রোতা বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ আপনাদের।
কথা হবে আবারও পরবর্তী আসবে, তখনও আপনারা আমাদের সঙ্গ দিতে ভুলবেন না। এই প্রত্যাশায় আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই।
شأن الأفاضل ليست القبالة أو القبلة الهوليوودية التي سبق الحديث عنها في الحلقات الماضية هي نفسها قبالة كأهل التصوف بل تختلف عن هذه قليلا من الاختلافات وهي ممتزجة مع السحر الديني الأوروبي. وهناك من يدعي أن الكثير من الكتب التي يكون موضوعها
শ্রোতাবন্ধুরা, ঘটনার নেপথ্যে অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি
আশা করছি আপনারা সবাই ভালো আছেন। গত আসরে আমরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনির অনন্য সাধারণ নেতৃত্ব সম্পর্কে আলোচনা করেছি। আজকের আসরে আমরা ইসলামী বিপ্লবের এই মহান নেতার ব্যক্তিগত জীবনের একটি দিক নিয়ে অনেকটা কথা বলার চেষ্টা করব। অনুষ্ঠানের শেষ
২০১৫ সালে মার্কিন দৈনিক লস অ্যাঞ্জেলেস টাইমসে ইরান সম্পর্কে একটি নিবন্ধ প্রকাশিত হয়। নিবন্ধ লেখক ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি সম্পর্কে নিজের মূল্যায়ন তুলে ধরে। ইরানের সর্বোচ্চ নেতা এখন একটি রহস্য। ইসলাম ও এই ধর্মের শিক্ষা সম্পর্কে যারা অজ্ঞ তাদের কাছে সর্বোচ্চ নেতার ব্যক্তিত্ব রহস্যজনক মনে হবে। কিন্তু যেসব মুসলমান পবিত্র কোরআন ও রাসূলের খোদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের আহলে বাইতের জীবন রচিত জানেন, তাদের কাছে ইরানের সর্বোচ্চ নেতা আল্লাহর একজন সৎকর্মশীল বান্দা। আয়াতুল্লাহ খামেনি ইসলামী শিক্ষার আওতায় বেড়ে উঠেছেন। শত্রুরাই তাঁর সম্পর্কে বলে যে তিনি যে কোনো বিষয়ের রোড ম্যাপ জানেন। মুসলিম উম্মার সত্যের চেয়ে অগ্র চলেন এবং উচ্চমানের প্রজ্ঞা
ভিক্টর হুগোর লেখা তিন দুঃখীরা হচ্ছে আমার দৃষ্টিতে ইতিহাসের দীর্ঘ পরিক্রমায় লেখা শ্রেষ্ঠ উপন্যাস। আমি বহুবার বহু জায়গায় বলেছি যে আপনারা এই উপন্যাসটি পড়ার একটি সমাজের সবগুলো দিককে একটি বইয়ের মধ্যে নিয়ে আসার ক্ষেত্রে এমন একটি উপন্যাসের তুলনা হয়েছে। জাকারিয়া আরো বলেন, এই বাক্যগুলো কে বলেছেন জানেন? এই কথাগুলো ফ্রান্সের কোন প্রেসিডেন্ট বলেননি, কোন পশ্চিমা দেশের কোন রাষ্ট্র নায়কের মুখ থেকে এই বক্তব্য বেরিয়ে আসেনি। এটি হচ্ছে এমন একজন মানুষের বক্তব্য, পাশ্চাত্য যাকে নিজেদের কসম খাওয়ার শত্রু মনে করে। তিনি হলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা।
ফরিদ জাকারিয়ার মতো পশ্চিমা সমাজে বসবাসকারী একজন ব্যক্তির কাছে এটি একটি বিস্ময়কর ব্যাপার যে একটি দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসাবে বইয়ের সঙ্গে এত ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে পারে। কিন্তু যদি একথা জানতে পারেন যে আয়াতুল্লাহ খামেনি পরিবারের সকল সদস্যই বই পাগল, তাহলে তার বিস্ময়ের মাত্রা আরও বেড়ে যাবে। ইসলামী ইরানের সর্বোচ্চ নেতার নিজের মুখেই বিষয়টি শোনা যায়। আমার নিজের ঘরের প্রতিটি সদস্য রাতে বই পড়তে পড়তে ঘুমিয়ে যায়। আমি নিজেও যতক্ষণ ঘুম না আসে ততক্ষণ বই পড়তে থাকি। ঘুমাতে যাওয়ার সময় আমার পরিবারের প্রতিটি সদস্যের হাতে একখানা বই থাকে।
ইরানের সর্বোচ্চ নেতার মধ্যে এই বই প্রীতির কারণ খুঁজতে হলে তার শিশুকালে ফিরে যেতে হবে। সেই যুগে দাদি নানিরা তাদের নাতি নাতনিদের শিক্ষণীয় গল্প ও কিস্সা শুনিয়ে ঘুম পাড়িয়ে দিতেন। আয়াতুল্লাহ উজমা খামেনি দাদির মুখে শুধু গল্প শুনে লিখতে ও পড়তে শেখার পর থেকে বই পড়ে নিজের জ্ঞান অভ্যাসে পরিণত করেছেন। বই পড়ার প্রতি নিজের আগ্রহের বিষয় বিষয়টিকে ইরানের সর্বোচ্চ নেতা নিজে এভাবে বর্ণনা করেন, কেউ যদি আর্থিক ও সাংস্কৃতিক দিক দিয়ে সতেজ থাকতে চায় তাহলে তাকে বইয়ের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে হবে, মানুষকে বই পড়ার অভ্যেস গড়ে তুলতে হবে, বইকে জীবনের অংশে পরিণত করতে হবে। আমি যখন গল্পের বই পড়ে মজা পেতাম তখন আমার মনে হয় বিশ্বের বিভিন্ন দেশের লেখকদের লেখা হাজার হাজার গল্প আমি পড়েছি। যদি কেউ বই পড়ার অভ্যেস গড়ে তুলতে না পারে তাহলে তার পক্ষে মানুষের চিন্তাধারা
একটি অনন্য সাধারণ ঘটনা বলে বর্ণনা করেন। ইরানের সর্বোচ্চ নেতা নিজেও একজন প্রসিদ্ধ লেখক, পাঁচ লেখা ও অনুবাদ করা বইগুলিকে কয়েকভাবে বিভক্ত করা যায়। তিনি গবেষণার জন্য যেসব বই লিখেছেন সেগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে সত্যনিষ্ঠ নেতা, নামাজের গভীরতা থেকে কোরআন ইসলামী চিন্তাধারার কথা, ধৈর্য সম্পর্কে কিছু কথা এবং দলিতের চেতনা আল্লাহ ছাড়া অন্যের উপাসনাকে অস্বীকার করে ইত্যাদি। এসব বই ইংরেজি, জার্মান, আজারি তুর্কি, ইস্তাম্বুলি তুর্কি, ইতালীয়, চীনা ও আরবি ভাষায় অনুবাদ হয়েছে।
মিশরের ইসলামী চিন্তাবিদ সৈয়দ কুতুবের লেখা দুটি বই তিনি ইসলামী বিপ্লবের আগে অনুবাদ করেছিলেন। মুসলিম উপনিষদের বিশ্ব এবং পশ্চিমা সভ্যতার বিরুদ্ধে একটি অভিযোগ শিরোনামের বই দুটি তিনি আরবি থেকে ফার্সি ভাষায় অনুবাদ করেন। আবদুল্লাহ আল খামেনি আরবি থেকে ফার্সি ভাষায় কিফু আল মুসলিমিন ফি তাহরির আল হিন্দ শিরোনামের বইটি অনুবাদ করেন, যার বাংলা ভাষান্তর
Kiswahili sauti ya jamhuri ya kiislamu ya Iran inasikika pia kwa njia ya satellite na internet ambazo ni internet.parttoday.com/isw, kama ambavyo tunasikika pia kwa njia ya masafa mafupi na FM. Barua pepe yetu ni swahili@irib.ir, mbali na katika barua pepe ya swahili@irib.ir mnaweza pia kuwasiliana nasi kupitia mtandao wa kijamii kama vile WhatsApp na ujumbe mfupi SMS kwa kutumia nambari ya simu ya mkononi ya adana kujumlisha 98 yetu ya moja kwa moja ya posta ni idhaa ya Kiswahili sauti ya jamhuri ya Kiislamu ya Iran, PO Box 19435. Tunakuombeni msiache kuyategea sikio matangazo yetu yajayo. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
من كل الملاذ والشيء المدمج والخصوصية بكون الإنسان من النفط الوعية والأشخاص الذين نبذوا جانبا المفاهيم القديمة للذنب والفزاق ليحصف حياتهم على قليل المعرفة
هذه إذاعة طهران صوت الجمهورية الإسلامية في إيران. استفتاءات.
بسم الله الرحمن الرحيم. گران اوریدونکو السلام علیکم. دا تهران دے ایران دے اسلامی جمہوریت خاطر
السلام علیکم. دا دیوس خاغری واقفی درتا د هود د مبارک سورې نهم لسم او یو لسم آیتونه تلاوت وی چې ورپسې ژباړه هم درته وړاندې کیږي.
أعوذ بالله من الشيطان الرجيم.
إلى تقليد المدح القائد الإمام السيد الخامنئي.
بسم الله الرحمن الرحيم.
هذا الرجل
ولئن أذقنا الإنسان
المسألة الثانية
ولئن أذقناه نعماء بعد ضراء
يقول السيد القائد وأيضا الإمام
ليقولن
الشطرنج وجواز اللعب أو بيع الشطرنج.
لا يقول أن ذهبا سيئات عني إنه لفرح فخور.
إذا كان الشطرنج بحسب العرف الذي
إلا الذين صبروا وعملوا الصالحات
فلا يجوز لي لا بيع ولا اللعب. لماذا؟
أولئك لهم
حتى إذا كنت مقلد سيد القائد
المناط هو العرف.
أحسنتم، المناط هو المخلف، أي هو المخلف ومناط العرف المنطقة التي يعيشها. ومن هذا الشطرنج هو من أدوات التمارين وعاد عندهم من آلات التمارين. فإن شاءت أيها المخلف إذا كان بنظرك أن هذا من آلات القمار حتى إذا كنت مخلد سيد الخامنئي يحرم عليك أن تلعب به وأيضا يحرم عليك بيعه. هذه مسألة. فمن هنا هذا السائل عندما يسأل السيد السيستاني يقول أنا أريد أن أنتقل بهذه المسألة من تقليد الى تقليد زمان الله زمانی و زمان محترم همکارا غلی فاطمی دخل و گران و همکاران و ملتی هست از حدران و حضور در حضر شوی و صدران روزی و سلطه ما از هرنش پرونه دست و راید بلکه با لمامون سرسم دیران افغانستان پاکستان سمی و نری مهم و تازن خبر و نوالای بیا با هم درشان سپا حکام و شراکی دیران پر زد هر دول اقدام پارا دری و روپایی و دونتا دا ایراقشی خبرداری ترنگون لندی و سیاسی تبصیره دست ورپسې به هم ورځپاڼو ته د کتنې پروګرام واورئ. ورپسې به هم د رڼا سرچینې د پروګرام یو نوی برخه واورئ او په پای کې به هم یو مناجات
نرحب بكم من جديد
اوس
په تهران کې د مازیګر څلور بجې دي. پام وکړئ د مهال خبرونو ته.
په پیل کې هم د څو مهمو خبرونو سر ټکی د عراقچي له لورې د ایران د سرو کرښو بیانېدل. د افغانستان په پکتیا ولایت کې له واده مخکې د یوې جوړې ځان وژنه. خیبر پښتونخوا کې د درې پاکستاني پوځیان وژل کېدل او په غزه کې د جنګ جګړې په تړاو سګنیسټ رژیم ته د القسام
اوس هم بشپړ خبرونه. د د ایران د بهرنی چارو وزیر د اټومي وسلو د مطلق بندیدو په اړه د اسلامي جمهوریت پر وصولي دریځ باندې کلکه په ټینګار سره وویل. د اسلامي انقلاب د رهبر فتوا چې اټومي وسله یې حرامه بللې د ایران لپاره یوه نه ماتېدونکی اصل دی. د ایران د بهرنیو چارو وزیر سید عباس رفچی د مصر د النیل للاخبار شبکې سره په مرکه کې پر دې باندې په ټینګار سره چې ایران هیڅکله د اټومي وسلو د ترلاسه کولو هیڅ اراده نه لري وویل. دا موضوع زموږ په باورونو کې ریښې لري او د اسلامي انقلاب د رهبر حضرت آیت‌الله خامنه‌ای فتوا ته ورګرځي چې ویلي دي د دې ډول وسلې درلودل حرام دي او ځکه چې موږ یو دیني هیواد یو له دې فتوا څخه سرغړونه زموږ لپاره نشته. ایران د بهرنیو چارو وزیر د عربي هیوادونو پر وړاندې د ایران د لومړي ستراتیژیک دریځ په تشریح کولو سره وویل موږ خپل عربي ګاونډیان د مسلمان وروڼو په توګه ګڼو او زموږ تګلاره د ښه ګاونډیتوب اعتماد جوړونې او سیمه ییزې همکارۍ پر بنسټ ولاړه ده. سید عباس رقچه زیاته کړه موږ تل له خپلو ګاونډیو او په ځانګړې توګه له عربي هیوادونو سره د ښو اړیکو غوښتونکي یو خو سایټونو هم د رسمي ژبو لپاره خپله لارې هڅه کوي. ایران د سیمې لپاره د ګواښ په توګه وښیي نه خپل ځان په حقیقت کې د سایټونو رژیم دی چې د ټولې سیمې لپاره
د نړیوال بانک د 2024 میلادي کال راپور له مخې ایران په تیرو دریو کلونو کې د سیمې ایزو جیوپولیټیکي تاوتریخوالي سره سره له 15 سلنه لوړه اقتصادي وده ثبت کړې او بیکاري کچه یې 2.4 سلنه ته راټیټه شوې ده. د فارس ټوډی په وینا د ایران غیر اقتصادي صادرات روان کال په لومړیو کې د 2 میاشتو یعنی وری او فوایي میاشتو کې له 15 سره سره 8 میلیارد او 2.1 میلیون ډالر یې ارزښت رسېدلی دی. د ایران د ګمرکاتو مشر فرود اسکری ویلي په دې موده کې 4.5 میلیونه او 600 زره توکي صادر شوي چې د تېر کال د همدې مودې په پرتله په وزن کې 4.4 سلنه زیاتوالی ښیي. چین 2.4 میلیارد ډالر، عراق 1.5 میلیارد ډالر، امارات 1.04 میلیارد ډالر، ترکیه 3.3 میلیون ډالر، افغانستان 3.4 میلیون ډالر، پاکستان 3.2 میلیون ډالر او عمان 3.5 میلیون ډالر د ایران د غیر تیلي صادراتو
نن په افغانستان کې د لوی اختر لومړۍ ورځ ده. په همدې تړاو تاسو ته مبارکي وایو. البته د افغانستان تر څنګ په ځینو نورو هېوادونو لکه پاکستان کې هم د اختر لومړۍ ورځ لمانځل کېږي. د تېرو کلونو په خلاف طالبانو له عربستان څخه یوه ورځ وروسته د سږکال لوی اختر اعلان کړی. په افغانستان کې روغتیایي چارواکو خلکو ته سپارښتنې کړي چې د څارویو د حلالولو یا ذبح کولو پر مهال له دستکشو او ماسک څخه کار وکړي، ځکه چې په افغانستان کې د کنګو طبې پیښې زیاتې شوې. د کابل روغتون خبرداری ورکړی چې د دې ناروغۍ پیښې د تېر کال په پرتله لس تر 45 سلنه زیاتې شوې دي او په هغه وخت کې تمام نه شي کېدای شي دوستانو. د افغانستان سربیره په پاکستان کې هم د اختر لومړۍ ورځ ده. په ایران کې پرون د اختر لومړۍ ورځ
د افغانستان د پکتیکا ولایت په برمه ولسوالۍ کې یوې خوږې شوې جوړې د لوړوالو نه پوره کولو او د واده دوامداره ځنډېده له امله له واده وړاندې سامانونه مخته یوې سرچینې لرو. دغه اتلس شلم سالک انشرو میده او څلور میاشتې وړاندې سمنه
خبر چې خپل دې کوټه نه دی په یوه ځانګړي کې او هغه وبالتميز ينهض حال المجتمع لنصل إلى الإمام وبالتميز ينهض حال المجتمع لنصل إلى الإمام من سعى في جبل خاطر في جوف المخاطر بسمة طفل دعوة عاطر تنشي تكون قبيلة خير
په کاپیسا ولایت کې د طالبانو د عامې روغتیا مشر نیاز محمد مخلص ویلي چې په یوه اونۍ کې یو څلور شکمن او یو ویشت مثبتې پېښې ثبت شوي دي. په یاد ولایت کې علماو او مخورو ته د یوه ورځني سیمینار په ترڅ کې سپارښتنه شوې ده چې خلکو ته له دغه ناروغۍ څخه د مخنیوي په موخه عامه پوهاوی وډېري. د افغانستان د عامې روغتیا وزارت د شمېرو له مخې د روان میلادي کال له پیل څخه تر اوسه په ټول هېواد کې شپاړس کسان د دې ناروغۍ
د پاکستان د خیبر پختونخوا صوبې په خیبر ولسوالۍ کې د پاکستاني طالبانو په یوه برید کې د دغه هېواد درې پوځیان وژل شوي، بل په وزیرستان کې بیا څلور پوځیان له دغه ډلې سره یوځای شوي دي. د راپورونو له مخې درې پاکستاني پوځیان چې د رخصتۍ لپاره له قبایلي سیمو څخه خپلو کورونو ته روان وو د وسلوالو لخوا ووژل شول. سرچینو تایید کړې چې دا پوځیان د خیبر پختونخوا ایالت د خیبر ولسوالۍ پاکستانی چارواکو تر اوسه د دواړو پیښو په تړاو غبرګون نه دی ښودلی.
دا خبرونه د تهران راډیو نه اوري. د فلسطین د اسلامي مقاومت غورځنګ حماس پوځي څانګې القسام کنډکونو ویان د صهیونیستي رژیم په وړاندې په سخت خبرداری سره ټینګار وکړ، تاسو یوازې د دوې لارې لرئ، یا جګړه ودروئ یا د لا زیاتو پوځیانو د تابوتونو ترلاسه کولو لپاره چمتو اوسئ. د القسام کنډکونو ویان میاند ابو عبیده د نیواکي سیمو اوسیدونکو ته خبرداری ورکړ او ویې ویل اسرائیلیان یوازې دوې لارې دي، یا خپل مشران د جګړې د درولو لپاره اړ کړي یا د لا زیاتو تابوتونو د ترلاسه کولو لپاره چمتو اوسي. القسام ټینګار وکړ هغه زیانونه چې سهنشتي دښمن نن ورځ په خان یونس او جبالیا کې ورسره مخامخ شو زموږ د ځانګړو عملیاتو یوه برخه ده چې اشغالګران به په هر ځای کې ورسره مخامخ شي. د حماس غورځنګ یوه لوړ غړي ټینګار وکړ د القسام وروستۍ عملیات د غزې د بې ګناه ماشومانو او ښځو د وینو غچ دی. د حماس لوړ پیر غړي سامی ابو زهري په یوه بیانیه کې ټینګار وکړ د عملیات د هغو خلکو غچ دی چې په تر ټولو سختو شرایطو کې ژوند کوي. القسام هره ورځ د خپلو بریدونو له لارې سهنشتي دښمن ته درانه زیانونه اړوي. دا عملیات دومره اغېزمن و چې جنګي جنایتکار بنیامین نتنیاهو اړ شو وایي نن یوه سخته او غمجنه
ورځ ده. د رسنیو نیواکي سیمو ته د نړیوالو الوتنو د بندېدو له دوام خبر ورکړی دی. سینوسټي رسنیو راپور ورکړی چې د هند هوایي شرکت د اسرائیلي رژیم په لور د خپلو الوتنو تعلیق د جون میاشتې تر پایه غځولی دی. همدارنګه ایټالوي هوایي شرکت هم د نیواکي سیمو په لور خپلې الوتنې د جولای تر شپږمې یعنې د چونګار تر پنځلسمې پورې ځنډولې.
فرانسې او بلجیم په یوه ګډه اعلامیه کې د بیروت په جنوب کې د سینوسټي رژیم لخوا بریدونه او اوربند د رعایت او له لبنان څخه د سمدستي وتلو غوښتنه یې وکړه. د بلجین د بهرنیو چارو وزارت په ایکس ټولنیزه شبکې کې په یوه بیانیه کې پر بیروت باندې د اسرائیلي رژیم د جمعې شپې برید وغنده او اعلان یې وکړ دا اقدام د 2024 میلادي کال د نومبر د اوربند د نوې سرغړونې مستحق دی چې ټولې خواوې د هغې رعایت او د شنې کرښې په دواړو خواوو کې د ملکي وګړو د خوندیتوب تضمین کولو ته وکړه.
او روسي خبر هم دا چې د قدس اشغالګرو د جمعې په ورځ او د لوی اختر په ورځ هم په غزه کې له جنګي جنایتونو او نسل وژنې څخه لاس وانخیست او د دې تړانګې پر بېلابېلو سیمو په بمباریو سره یې لږ تر لږه 15 فلسطیني وګړي په شهادت ورسول. د سینوسټي جنایتکار پوځ په غزه کې له لږ تر لږه 15 فلسطیني وګړو له وژلو سربېره ګڼ شمېر نورې هم ټکان کړ ترڅو لوی اختر هم د کوچني اختر په څېر د فلسطینیانو لپاره دا تهران دی د ایران د اسلامي جمهوریت
خلک شکر کوي من
غوښتم چې په دې باندې چې په ځوانان دولتین پټول ډالر نه
پاتوش ان چې دې دې د سیاسي
عزت من اوریدونکو اوسم سیاسي تبصرې ته غوږ شئ چې د آژانس په احکامو شورا کې د ایران پر ضد هر ډول اقدام په اړه درې اروپایي هېوادونو ته د عراقچي خبرداری اعتمادانه کړی. د ایران د اسلامي جمهوریت د بهرنیو چارو وزیر د اټومي انرژي د نړیوالې ادارې د شورا په غونډه کې د اروپا درې هېوادونو د وروستیو تحرکاتو په پرتله ایران، فرانسې، جرمني او برېټانیا ته یو روښانه خبرداری ورکړ. د ایران د بهرنیو چارو وزیر سید عباس عراقچی په ایکس ټولنیزه شبکه کې په یو پیغام کې د ایران او اټومي انرژي سازمان ترمنځ د شفافه او رغنده پخوانیو همکاریو په یادولو سره ټینګار وکړ چې د ایران د اسلامي جمهوریت د مشروع حقونو پر ضد هر ډول دښمنانه اقدام به د تهران له پرېکنده غبرګون سره مخامخ شي. عراقچی څرګنده کړه چې په 2015 میلادي کال کې ورته ناسم اقدامات هم د ایران په اټومي پروګرام کې د ستراتیژیک بدلون لامل شول. هغه مهال د درې اروپایي هېوادونو د چلند مستقیمه پایله په ایران کې د یورانیم غني کولو واقعي پیل و. آیا په تېرو دوو لسیزو کې دوی له تاریخ څخه هېڅ درس نه دی زده کړی؟ دا خبر نه یوازې یو ډیپلوماتیک خبرداری بلکې د خپلو حقونو د دفاع لپاره د ایران د ارادې او عزم ښکارندوی کوي. عراقچی ټینګار وکړ چې پر ایران د پارلماني ژمنو د سرغړونې تور لګول هغه هم د سیاسي او کمزور واکمنو پر بنسټ پخکارا د نوین رامنځته کولو هڅه ده. تر دې مخکې هم د ایران اسلامي جمهوریت د مطرح شوي تورونو په ځواب کې د اټومي انرژي سازمان د شورا غړو ته د 1900 په یوه رسمي ادا کې د اټومي انرژي سازمان ادعا او مستند او حقوقي ځواب ورکړی و. دا ادعا وي لکه څنګه چې د اټومي انرژي سازمان پخواني چارواکي طارق رؤوف په تېرو کلونو کې ویلي وو، اکثره په هغو معلوماتو ولاړ دي چې لومړی ځل د اسرائیلي استخباراتي ادارو لخوا اورانل شوي دي. هغه رژیم چې پخپله د این پی ټي له ترنو څخه بهر دی او د اټومي وسلو خطرونو سره هېڅکله د اټومي آژانس تر څارنې لاندې نه دی راغلی.
حقیقت دا دی چې د دریو اروپایي هېوادونه یو ځل بیا د سیاسي فضا جوړونې له لارې هڅه کوي د ایران پر ضد د یوه پرېکړه لیک د تصویب لاره هواره کړي. هغه پرېکړه لیک چې هدف یې د پوځي احتمالي اړخونو د روسیې بیا پرانستل او سیاسي فشار رامنځته کول دي. دا ډول چلند په 2013 کال کې له پرجام څخه د امریکا له وتلو وروسته د اروپا د دوامخي او ناکاره چلند یادونه کوي. هغه وخت چې نه د اس پی وي مالي میکانیزم عملي شو، نه د انسټیکس اغېزمن و، نه د ایران د تیلو صادرات تضمین شول، او نه حتی د درملو او د واردولو لپاره بشري چینل فعال پاتې شو. اوس هم اروپا د دې پر ځای چې د واشنګټن لخوا د برجام د ښکاره نقص پر وړاندې ودرېږي، پخپله د برجام د ناقص په توګه راڅرګند شوی دی. ایران د برجام د شپږ شمې مادې له مخې د لویدیځ خواوو له لوري د ژمنو له نقص وروسته خپلې اټومي ژمنې په پړاویز ډول کمې کړې دي. نو نه یوازې د ایران کړنې مشروع او قانوني دي، بلکې د هغې پر ضد د بریکلیک صادرولو حادثه د اروپا لخوا یو سیاسي او دوه چنده نقص دی. په دې منځ کې ډېری کارپوهان لکه د اټومي انرژي نړیوال سازمان کمپنۍ مشر محمد الرادعي څو ځله د اټومي انرژي نړیوال سازمان تخنیکي کړي فریدو د ساتنې او اټومي څارنې
په اړه یو سیاسي هوايا على هواه ارتياجا
البرادعي د خپل دور پر خبرونو کې په ښکاره ویلي وو چې ایران په ډېری مواردو کې شفاف همکاري کړې او د هغه د سولې پروګرام د پوځي اهدافو پر لور د انحراف نقاطې خو اوس داسې ښکاري چې درې اروپایي هېوادونه د برجام او د این پی ټي د فلسفې پر خلاف یو ځل بیا د بې ثباتۍ په خطرناک خاندان روان دي. په داسې شرایطو کې تر ټولو مهمه پوښتنه نه تخنیکي بلکې ستراتیژیکه ده. اروپا څه هدف تعقیبوي؟ که د عدم اشایي رژیم ساتل لومړیتوب دی، نو ولې د ډیپلوماسۍ پر ځای د ګواښ وسیله غوره کوي؟ که هدف اټومي تړون ته بېرته ستنېدل دي، نو ولې ورته پخوانۍ تېروتنې تکرار؟ آیا اروپا نه پوهیږي چې هر سیاسي پرېکړه لیک نه یوازې مخه نیونکی نه دی، بلکې کېدای شي د ایران د تخنیکي ظرفیتونو د پراخېدو سرعت نه ده تفسیر کړي؟ د سیاسي تبصرې
محمد، ماذا عن اخر عمليات المقاومه؟ ماذا عن اخر عمليات المقاومه خاصه اذا تحدثنا عن
دوستانو بیا هم تاسو خره غلاست وایو د تهران د ایران د اسلامي جمهوریت غږ او تاسو هم زموږ غږ له تهران ریس خوري. زموږ نور پروګرامونه هم تاسو پر لبسې نشریږي چې د مطبوعاتو د کتنې پروګرام به واورئ. لاغنه به وروسته د رڼا سرچینې پروګرام تاسو ته خپور شي او په پای کې به هم یو مناجات واورئ چې له دې سره به زموږ نوز یو ساعته مازیګرنۍ خپرونه هم پای ته ورسېږي. دا چې نن په افغانستان او پاکستان کې د اختر لومړۍ ورځ ده، په همدې تړاو بیا هم تاسو ته مبارکي وایو او د خوشحالۍ او سلامتۍ ورځې او شپې ولرئ. بس په همدې ځای نور هم له تاسو څخه اجازه غواړو او تاسو ته ښه وختونه ښه شېبې غواړو.
السلام عليكم أيها الأخوة الكرام،
أروج بانو تا كتنا
مدينة كذا من أن تقع
شبالي
دا تهران رادیو دا پښتو خبرونه ډیری عزتمن اوریدونکو زمو سلامونه او نیکې پېښوینې ومنئ عزیزانو د خبرونه په دې شیبو کې ز فاطمی د خپل محترم همکار ستاسو درانه حضور ته حاضر شوم چې ورځپانو ته د کتنې له پروګرام څخه یو تازه برخه تاسو ته وړاندې کړو هیله ده چې تر پایه سره د ملګرتیا فرصت ولرئ
لازستانی پوری په اړوند خیریه مؤسسه باندې پریت کړی دی کارکونکي وهلی او ټکولی دی او د دې دفتر پیسې او سامانونه لزان سره وړی دی جامع جنبی کې چې د عراق سفارت د مسلې ته سخت خبرګون خودلی او د دې کار په غندل سره د یو اعلانې پترس کې ویلی دی چې دا شان پارونکو اقدامات په عراق او نړۍ کې د هغه ستر دینی عالم د پیروا کارانو زړونه کړولې دی چې په منځلاري او سولیز گزاری بندی مشهور دی او رسپانه پا یو بل مطلب که بیا در ترامپ او د ایلان ماسک تامیز شخر تا انعکاس مکرده او لیکی چی در امریکا ولس مشر او د مشهور امریکایی میلیاردر ترمیانز تا او ترخواله یو شخر ازیاد شویده او ترامپ پا خپل ورستی سرگندونی که ویلی ماسک خپل اقل لاس اور کرده او دا محال نغواره مرسر خبری بکرم جامع جم زیاتوی در دونالد ترامپ او ایلان ماسک ترمیان شخړه او تاوتریخوالی زیات شوی دی او د سپین ماڼۍ یوه باخبره سرچینه د جمعې په ورځ د دواړو خواوو ترمیان هر ډول تماس رد کړی دی دغه سرچینې ویلي چې د وروستیو لفظي شخړو وروسته د دوی ترمیان هیڅ ټلیفوني اړیکه نه ده ټینګه شوې ورځپاڼه لیکي چې دا هم باید وویل شي چې د ډونالډ ترامپ او د مشهور میلیاردر ایلان ماسک ترمیان علنی شخړه د پنجشنبې په ورځ خپل اوج ته ورسېده ترامپ په دې اړه ګواښ وکړ چې له دې میلیاردر سره تړلو شرکتونو سره به دولتي قراردادونه پای ته ورسوي جامع جم زیاتوي دغه شخړه چې په څو ساعتونو کې په چټکتیا سره شدیده شوه د ماسک د برېښنایي موټرو جوړوونکي شرکت ټسلا د ونډو د غورځېدو لامل شوی دی د ورځې په پای کې د ټسلا د شرکت د ونډو ارزښت 14.3% راټیټ شو او شاوخوا 150 میلیارد ډالر د دې شرکت د بازار له ارزښت څخه کم شو
Спасибо. سره سیمنی او د دې هوا په ډیره شارونو کې د هوایي د خطر زنګونه او د سیمنی ځینې اوکراین سرچینو راپور ورکړی چې دا بریدونه د اوکراین له لورې د روسیې په پوځي او د درونو د بي پیلوټو الوتکو د بریدونو غچ په توګه ترسره شوي. جان اوسمانه په یو بل مطلب کې بیا د انرژۍ په نړیواله اجنس کې د اوکراین د روسیې د ایران په خلاف د پریکړه د تصویب شوه. الوزارت هم په اشاره سره د ایران خارجه وزیر صاحب عباس راوچي خبرو ته انعکاس ورکړی دی. ورسپاني زیاته کړې ده د ایران د بهرنیو چارو وزیر د اټومي انرژۍ د نړیوالې ادارې د واکمنو شورا ته غونډې سره مخ دریو اروپایي هېوادونو فرانسه انګلیس او جرمني ته د هر ډول پریکړې د تصویبېدو لپاره پاک کړی دی.
دا هم قدس ورسپانه ده. دغه ورسپان بیا عربستان ته د پاکستان د لومړي وزیر سفر ته کتنه کړې ده او لیکلي دي چې په مکې کې د پاکستان او عربستان د مشرانو کتنه د فلسطین له عادلانه حل څخه ملاتړ د مطلب ښه دوام کې بیا راغلي دي چې د پاکستان لومړي وزیر د خپل رسمي سفر په ترڅ کې چې سعودي عربستان ته یې کړی د مکې مکرمې په ښار کې د سعودي له ولیعهد بن سلمان سره په کتنه کې د جنوبي آسیا د دایمي سولې پر اړتیا ټینګار وکړ او د غزې پر وضعیت یې اندېښنه وښودله. هغه وویل اسلام آباد به د فلسطین د عادلانه حل له دې دریغه ملاتړ سره خپلې هلې ځلې ته دوام ورکړ. قدس زیاتوي هغوی موافقه وکړه چې د ګډو لیدلو او د یو بل د ولسونو د ارمانونو له مخې د دواړو هېوادونو ستراتیجیکې همکاري به لا پسې پیاوړې کړي. هغوی همداراز د غزې د ناوړه بشري وضعیت په اړه مفصلې خبرې وکړې او د انتقال څېړنې د اخلاقي او قانوني ژمنو پر عزیزانو دا هم خشته سو ورسپانه ده. دغه ورسپانه لیکي چې طالبانو د پکتیا اوسیدونکو ته خبرداری ورکړی چې که لوی اختر د سعودي عربستان پر ورځ ولمانځي سزا به ورکړي. ورسپانه زیاته کړې ده چې په پکتیا کې د طالبانو د یوه نظامي چارواکي غږیز پیغام ورته رسېدلی ده چې په کې ویل شوي چې دا په دغه ولایت کې د والي امر دی. د نوموړي په خبره د حوزو عامرانو او ولسوالانو ته امر شوی چې که څوک د سعودي عربستان په ورځ اختر ولمانځي ونیول شوي او محکمې ته به وسپارل شي. هغه خبرداری ورکړی چې که داسې کار څوک وکړي سزا به ورکړي. دا په داسې حال کې ده چې د طالبانو سترې محکمې د سعودي عربستان خلاف شنبې د لوی اختر لومړۍ ورځ اعلان کړې ده.
اگر من آوردون کو رسپاین تا دکتنی دخ پروانی وقت بندی زکی پای ترسی جی حاضر بان ساسول و حضور اجازه وارو
خدای ممال و مالگاری
بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على سيدنا محمد وعلى المصلين مستمعينا الكرام في كل مكان حبيبكم وطاعه في طهران ونقدم لحضراتكم نشرة جميلة دورة جزاك ایران تکشی خواهند تنفیدی اکتر کار دارد یعنی سه بارد یکی شکل
که کریمی بادم نید مدیه اوکریتی بزبان نبا این باوان زمان
داران تنفیدی تقریر روزی زمان اجلسل دا حقودین لیخن بی 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 درانا سرچینه
الاحتلال
يرتكب وزارة مروعة في حي الصبر وصحة التي أصادت بالسشاد وجرف
المشروعات تهان ربيو قرانو بدونكو خيشاري عزيزانو وسم زفاتمي لقف المحترم امكار ستاسو خدمت تحذر شويم چي در رانا سرچه قرام تر تولان لكم كيلو دا چي دا اوريدو فرصة ودري